বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হলো। সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি ইজাজ বেইন হিউসেন। আর শুনবেন কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের একটি প্রতিবেদন।
কক্সবাজার ঘোষণার মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হয়েছে দুই দিনের বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ।
ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট।
গ্রামীণ কমিউনিকেশন থেকে তিনজনকে চাকরিচ্যুত করার অভিযোগে দায়ের করা তিন মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস।
এবং ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি প্রতিবেদন।
দক্ষিণ পূর্ব এশিয়ার দশ জাতির জোট আসিয়ান সম্মেলন ঘিরে রোহিঙ্গা ইস্যু, জাতিসংঘ মহাসচিব নিজেই এই ইস্যুটি সামনে এনেছেন।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটিরেস রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারকে এই সংকট নিরসনে দায়িত্ব নিয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ এশিয়ান দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় থাইল্যান্ডে তিনি এ আহ্বান জানান। আসিয়ান মিনিস্টার্স চেয়ারম্যানের বিবৃতিতেও রাখাইনের সংকট কাটানোর উপর জোর দেওয়া হয়। বাংলাদেশ যে লক্ষ লক্ষ শরণার্থীদের আশ্রয় দিয়েছে তাতে দেশটির প্রশংসা করে এ সমস্যা সমাধানে সকলকে সহায়তার আহ্বান জানানো হয়। এছাড়া গুটিরেস জলবায়ু পরিবর্তন সহ বিশ্বের নানা সমস্যা নিয়ে কথা বলেন। এদিকে রোহিঙ্গাদেরকে ভাষান্তরের স্থানান্তরের বিষয়টিতে জাতিসংঘের সম্মতি না পাওয়ায় তা অনিশ্চিত বলে জানিয়েছে বাংলাদেশ। এপির খবরে বলা হয়, কক্সবাজারে বিভিন্ন শরণার্থী শিবিরে গাদাগাদি করে থাকা রোহিঙ্গাদের মধ্যে হতে ১,০০,০০০ রোহিঙ্গা ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, কয়েক হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাষান্তরে যেতে রাজি হয়েছিল। ৩,৫০০ রোহিঙ্গা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভাষান্তরে যাবার কথা ছিল। জাতিসংঘ এতে সায় দেয়নি। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী এনামুর রহমান বলেছেন, বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, জাতিসংঘ এখনও স্থানান্তর পরিকল্পনায় রাজি হয়নি। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বাংলাদেশ সরকারের সঙ্গে পৃথক বৈঠকে বলেছে, ভাষান্তরকে আইসোলেটেড এবং বন্যা উপদ্রুত একটি এলাকা। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। কক্সবাজার থেকে রিপোর্ট পাঠিয়েছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
কক্সবাজার ঘোষণার মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হয়েছে দুই দিনের বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ। সমাপনী পর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা কামনা করেন। বন্ধুত্ব সংলাপ উভয় দেশের মধ্যে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস। কক্সবাজারের অভিজাত এক হোটেলে নবম এই সংলাপ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডি, ইন্ডিয়া ফাউন্ডেশন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বিশ্ব সংবাদের পর এ নিয়ে রয়েছে আরো খবর।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
গ্রামীণ কমিউনিকেশনস থেকে তিনজনকে চাকরিচ্যুত করবার অভিযোগে দায়ের করা তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকায় তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করার পর ডক্টর ইউনুসের আইনজীবী ওই তিন মামলায় তার জামিনের আবেদন করলে শ্রম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাকিয়া পারভীন তার জামিন মঞ্জুর করেন। এর আগে শ্রম আদালতে করা ওই তিন মামলায় গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালত গত ৯ অক্টোবর গ্রেফতারির পরোয়ানা জারি করে। তবে তার ভাই মোহাম্মদ ইব্রাহিমের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ডক্টর ইউনুসকে ৭ নভেম্বরের মধ্যে শ্রম আদালতে আত্মসমর্পণ করতে বলেছিল। আদালত গ্রামীণ কমিউনিকেশনস থেকে চাকরিচ্যুতির আরো দুইটি মামলায় ডক্টর ইউনুসকে আগাম জামিন প্রদান করেছে। এছাড়া আদালত আগামীতে তাকে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ারও অনুমতি প্রদান করে। তবে বিচারক অভিযোগ গঠনের শুনানির দিন ডক্টর ইউনুসকে অবশ্যই আদালতে হাজির থাকতে বলেছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতীয়দেরকে ফোনে যে আড়িপাতা হচ্ছে তা আগে থেকেই জানত কেন্দ্র। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। ইসরায়েলের তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে ভারতের 121 জনের ফোনে আড়িপাতা হচ্ছে। এ নিয়ে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট শুনুন।
জানানো হয়েছিল ইসরায়েলে তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে ভারতে 121 জনের ফোনে আড়িপাতা হচ্ছে। গোটা বিষয়টি সম্প্রতি ফাঁস করেছে ভারতের একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক বলে খবর। গত বৃহস্পতিবারই হোয়াটসঅ্যাপের কাছে গোটা বিষয়টির ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় সরকার, তবে বিষয়টি ওইসব গ্রাহকদের জানানো হয়েছিল বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন দেশের সমাজকর্মীরা। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সংবাদ মাধ্যমে বলেছেন, হোয়াটসঅ্যাপে ভারতীয়দের ওপরে নজর রাখার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার। তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপকে তারা কী করছে তাও জানতে চাওয়া হয়েছে। দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দিল্লিতে হাওয়া দূষণের ফলে দৃশ্যমানতা কমে যাওয়াকে উপেক্ষা করেই ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে। এ নিয়ে দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন।
আজ সকালে দিল্লির বাতাসে দূষণ মাত্রা ছিল অসম্ভব বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতাও কমতে থাকে এবং ক্রিকেট আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে। একসময় মনে হয়েছিল ম্যাচ হয়তো বাতিলই করে দিতে হবে। ভারতের সময় সন্ধ্যা 7টায় খেলা শুরু হওয়ার কথা, ঠিক হয় তার আধ ঘন্টা আগে টসের সময়। সব কিছু দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী 6:30 খেলার কর্মকর্তারা মাঠে গিয়ে দুই দেশের ক্যাপ্টেন ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন এবং সকলেই খেলায় রাজি হন। তবে এই অবস্থায় দিল্লি সরকার জানিয়েছে, রাজধানী শহরে দূষণের মাত্রা কমাতে আগামীকাল সকাল থেকেই রাস্তায় একদিন জোর সংখ্যা, অন্যদিন বিজোর সংখ্যার গাড়ি চলবে। স্কুলগুলো ছুটিও কিছুদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিবেশী রাজ্যগুলোতে খেতে পড়ে থাকা খড় না পুড়িয়ে বিকল্প ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই ক্রিকেট ম্যাচ নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের আজকের অধিবেশনের শেষের দিকে। ইরাকে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে দেশের প্রধান সড়কগুলো অচল হয়ে পড়েছে। রাজনীতিতে পরিবর্তন আনার দাবিতে ইরাকের সরকার বিরোধী বিক্ষোভে বাগদাদ সহ বড় শহরগুলোতে রোববার স্কুল এবং সরকারি অফিস আদালত বন্ধ থাকে। প্রতিবাদকারীদের সমাবেশে পুলিশি অভিযানের প্রতিবাদে শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। গত মাসে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর শুক্রবার তাহরির স্কোয়ারে সর্ববৃহৎ সমাবেশ হয়। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, গত এক মাসের বিক্ষোভে পুলিশি অভিযানে অন্তত 225 জন নিহত হয়েছেন। শুক্রবারের বিক্ষোভ থেকে অনেকেই এতে উস্কানি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন। বলেন, এই সরকারের অনেকের সঙ্গেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে ইরাকের এই সরকার বিরোধী প্রতিবাদ সমাবেশের কোনো সুনির্দিষ্ট নেতা নেই এবং তারা খুব বেশি সংগঠিতও নন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর সিরিয়ার সীমান্ত শহর তাল আবায়াদে শনিবার এক মার্কেটের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছেন। সিরিয়ান কুর্দিশ পিপুলস প্রোটেকশন ইউনিটস YPG লক্ষ্য করে ওই হামলা করা হয়। কেউ এর দায় স্বীকার করেনি। YPG সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF কে সহায়তা করে আসছিল। তুরস্ক YPG কে সন্ত্রাসী বললেও যুক্তরাষ্ট্র IS দমনে YPG কে মিত্র মনে করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার পাকিস্তানি। ইমরান খানকে বেআইনি শাসক আখ্যা দিয়ে গত মাসে ইসলামপন্থী নেতা মাওলানা ফজলুর রহমান এক সমাবেশের নেতৃত্ব দেন। জমিয়ত উলামা ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমান ইমরান খানকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, আমাদের ইতিহাস হচ্ছে আন্দোলন সংগ্রামের ইতিহাস। ইমরান খানের বেআইনি শাসনের অবসান ঘটিয়ে আন্দোলনের মাধ্যমেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করব আমরা। ইমরান খান বলেছেন তিনি পদত্যাগ করছেন না। লেবাননের প্রেসিডেন্টের পক্ষে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছেন। বৈরুতে মিশেল আউনের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে রবিবার হাজার হাজার মানুষ সমাবেশ করেন। হংকংয়ের গণতন্ত্রকামী মানুষেরা শনিবার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। সাবওয়ে এবং বিভিন্ন সরকারি অফিস হামলা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তর পশ্চিমের একটি এলাকার বৈদ্যুতিক লাইন থেকে লাগা আগুনে অন্তত 10,000 একর জমির অ্যাভোকাডো বাগানসহ বিভিন্ন খামার পুড়ে যায়। এজে ক্যালডারন নামে এক অ্যাভোকাডো কর্মী বলেন, বছরের পর বছর ধরে কাজ করে আমরা যে বাগানের সৃষ্টি করেছিলাম মাত্র কয়েক ঘন্টার আগুনে সব শেষ হয়ে গেল। মারিয়া ফায়ার নামে ওই আগুনের ভয়াবহতায় ওই এলাকায় বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা জারি ছিল। স্থানীয়দেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসবার পর রবিবার থেকে সেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে এবং ফেসবুক লাইভেও। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের একটি প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা কামনা করেন।
The problem is we have neither resources to maintain this 1.1 million for a long time. We solicit help from our neighbors so that they can put pressure on Myanmar to take them back. Myanmar is our friendly country. And they repeatedly agreed to take them back in safety and security and with free mobility within the Rakhine province. Now it is time for our neighbors, our friends like India and others, to put pressure on Myanmar.
বন্ধুত্ব সংলাপ উভয় দেশের মধ্যে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।
The government of India accords strong priority to its relations with Bangladesh. For us, it is neighborhood first, and in the neighborhood, it is Bangladesh first. In the last 5 years, we have been able to make a lot of progress in furthering our bilateral relationship. Today, our relation is multifaceted, and cooperation covers a wide spectrum of areas, including trade, commerce and investment, security and border management, connectivity, energy and power, information technology, space, nuclear science, culture, and of course, greater people-to-people exchanges.
কক্সবাজারের অভিজাত এক হোটেলে নবম এই সংলাপ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
Friendship between both the countries deepened during the last 2 decades. Visit of 2 prime ministers, Honorable Sheikh Hasina and Honorable Narendra Modi, strengthened the bonds between the 2 countries.
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডি, ইন্ডিয়া ফাউন্ডেশন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
তিন দিন ব্যাপী আসিয়ান সম্মেলন শনিবার থাইল্যান্ডের রাজধানীতে শুরু হয়েছে। আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেয়েছে এবং জাতিসংঘ মহাসচিব সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করেছেন। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
তাই প্রধানমন্ত্রী বর্তমানে আসিয়ানের চেয়ারম্যান। এই সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার নানা ইস্যুর পাশাপাশি গুরুত্ব পেয়েছে এই রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে সেনাবাহিনীর নির্মম অভিযানে বাস্তুচ্যুত ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভাগ্য নির্ধারণে সম্মেলনে আলোচনা করেছেন নেতারা। রোহিঙ্গা অ্যাসোসিয়েশন থাইল্যান্ড এক বিবৃতিতে নেতাদেরকে ধারাবাহিক এই সংকটের নানা দিক তুলে ধরেছে। এই মানবিক সংকট সমাধানে তারা মিয়ানমার সরকার ও আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি 5টি সুপারিশ করেছে। তারা বলেছে, রাখাইন অঙ্গরাজ্য থেকে পালাতে বাধ্য হওয়া, স্থানান্তরিত হওয়া ও প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রোহিঙ্গাদের আমরা প্রতিনিধিত্ব করছি। আমরা এখানে এসেছি উদ্বেগ জানাতে, নেতাদের সহযোগিতা চাইতে। সংগঠনটি মিয়ানমার সরকারের প্রতি 3টি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাওয়া ও সেখান থেকে যাওয়া সকল বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই বাছাই করে নাগরিকত্ব দেয়া, নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের পুনর্বাসন করা, কোনো শরণার্থীকে যেন প্রত্যাবাসনে জোর করা না হয়। তৃতীয় সুপারিশ হচ্ছে মিয়ানমার সরকারের বেসামরিক পুলিশ ও প্রতিরক্ষা খাতে কাজ করার সমান সুযোগ নিশ্চিত করা। থাই রোহিঙ্গা কাউন্সিল আসিয়ান নেতাদের কাছে 2টি সুপারিশ করেছে। প্রথমত, রোহিঙ্গা অভিবাসীরা যে দেশে অবস্থান করছে সেখানে বৈধভাবে বাস ও কাজ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেয়া। দ্বিতীয়ত, আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোতে দীর্ঘ সময় ধরে যেসব রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে ইচ্ছুক নয় তাদের স্থায়ীভাবে থাকার অনুমোদন দেয়া। ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রোববার আসিয়ান সম্মেলনে বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ নিশ্চিত করতে দায়বদ্ধ মিয়ানমার। মিয়ানমারের স্টেট কাউন্সিলে অংশ সূচির উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নির্ধারিত এলাকায় মানবাধিকার কর্মীদের পূর্ণ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান।
And with the need for Myanmar to actively engage in a national reconciliation, able to create the conditions for the peaceful, for the volunteer and return of the refugees.
2017 সালের আগস্ট মাসে মিয়ানমার রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অভিযান শুরু করে। এই নৃশংসতা থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ মিয়ানমারের এই সামরিক অভিযানকে জাতি নিধন হিসেবে আখ্যায়িত করেছে। গত 2 বছরে প্রত্যাবাসন নিয়ে একাধিক সমঝোতা হলেও প্রত্যাবাসন শুরু হয়নি। মিয়ানমার রোহিঙ্গাদের সে দেশের নাগরিক হিসাবে বিবেচনা করে না। তারা জানিয়েছে রোহিঙ্গা একটি স্ট্যাটাস দেবে যার আওতায় পূর্ণ নাগরিকত্বের অধিকার পাবে না রোহিঙ্গারা। তাছাড়া তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে থাকতে হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো মিয়ানমারের এই অবস্থানের সঙ্গে আগাগোড়া ভিন্নমত পোষণ করে আসছে। চলতি বছরের শুরুর দিকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে আরও 2 বছর লাগতে পারে বলে আসিয়ানের গোপন প্রতিবেদন প্রকাশের পর সন্দেহ আরও বাড়তে থাকে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাঁজা জানিয়েছেন যে অপুষ্টির হার পশ্চিমবঙ্গে কমতে শুরু করেছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
অপুষ্টিতে ভোগা শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। অন্য রাজ্যের তুলনায় এখানে অপুষ্টির বিরুদ্ধে লড়াই অনেক বেশি জোরদার। কম ওজন বিশিষ্ট শিশুর সংখ্যা কমছে। সপ্তাহে একদিন সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস পালিত হচ্ছে রাজ্যের অঙ্গনওয়াড়িতে। কোনো পরিবারে অপুষ্টির শিকার হওয়া শিশু থাকলে তাদের 100 দিনের কাজে বেশি কাজ দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি থেকে বাড়িতে খাবারও যাচ্ছে। গত শুক্রবারই ইউনিসেফের তরফে গ্লোবাল পোর্ট প্রকাশ করা হয়। এবারের থিম খাদ্য ও পুষ্টি। অপুষ্টির পাশাপাশি অতিপুষ্টির সমস্যার কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে। আগের থেকে অপুষ্টির হার কমেছে। এখন আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশুর বুদ্ধির বিকাশ অগ্রাধিকার পাচ্ছে। ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ কনিনিকা মিত্র জানিয়েছেন, শুধু বেঁচে থাকা নয়, বাচ্চার সার্বিক বিকাশের কথা মাথায় রেখে প্রকল্প গ্রহণ করছে কেন্দ্র। আগে বাচ্চাকে বাঁচিয়ে রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু এখন শিশু মৃত্যুর হার কমছে, তাই এখন ব্রেন ডেভেলপমেন্ট নিয়েই ভাবা হচ্ছে। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধের গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। বিস্তারিত শুনুন বগুড়া সংবাদদাতা প্রতীক উমরের রিপোর্টে।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম, সাহেবগঞ্জ, সাঁওতালপল্লী। জমি জমা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে 2016 সালের 6 নভেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষে 3 জন আদিবাসী সাঁওতাল নিহত হয়। ঘরবাড়ি পুড়িয়ে উচ্ছেদ করে দেওয়া হয় তাদের। এরপর থেমে যায় এখানকার সাঁওতালদের পথ চলার গতি। সাঁওতালদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
অসুস্থতা, এখানে অপুষ্টি, এখানে অশিক্ষা, এখানে কুসংস্কার, এখানে চারিপাশের হামলা, চারিপাশের যে আগ্রাসন, সেটা আসলে যে জীবনই বিপন্ন করে তুলেছে। এখানে তাদের ভূমিটা কেড়ে নেওয়া হয়েছে, তাদের বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে।
সাঁওতালরাও মানুষ, আর সব মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকে মানুষ হিসেবে ভাবার অনুরোধ সব মানুষের কাছে। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, বাগদা ফার্ম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামী বুধবার 6 নভেম্বর কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয়বস্তু বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান, আর্থ সামাজিক প্রভাব ও প্রতিক্রিয়া। শুনবেন বাংলাদেশে রাত 10:10, ভারতে রাত 9:40। প্রশ্ন ও ফোন নাম্বার পাঠান ফেসবুক পেজে কিংবা ইমেইলে। আমাদের ইমেল ঠিকানা bangla@viewnews.com। আগে থেকে ফোন নম্বর দিলে আমরাও ফোন করে নিতে পারব। অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে 2026193062। এবারে শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। বিশ্বের সবচেয়ে নির্মম ও হিংস্র সন্ত্রাসী সংগঠন আইসিস গোষ্ঠীর নেতা আবু বকর আল বাগদাদের মরণটাই ছিল ভবিতব্য। ২৬ অক্টোবর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তার গুপ্ত আস্তানায় বিশেষ এক অভিযান পরিচালনা করে এবং সন্ত্রাসী দলের নেতা ও তার সহযোগীদের মৃত্যু নিশ্চিত করে। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ এক রাত বলে অভিহিত করেছেন।
One who has caused so much hardship and death has violently been eliminated. He will never again harm another innocent man, woman, or child. The world is now a much safer place.
নির্দয় এক হত্যাকারী যে এত দুঃখ যাতনা এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী তাকে নির্দয়ভাবেই অপসারণ করা হয়েছে। সে কখনোই আর নিরাপরাধ পুরুষ, মহিলা এবং শিশুদের আঘাত হানতে পারবে না। বিশ্ব এখন তাই অনেক নিরাপদ এক স্থান। প্রেসিডেন্ট ট্রাম্প আল বাগদাদের মৃত্যুর বর্ণনা দেন এভাবে।
He died after running into a dead-end tunnel. He reached the end of the tunnel. He ignited his vest, killing himself and the three children.
টানেলের শেষ প্রান্তে গিয়ে তার মৃত্যু হয়। সে শেষ প্রান্তে পৌঁছে তার আত্মঘাতী ভেস্টে আগুন ধরিয়ে দেয়। তার ও তার তিন সন্তানের এভাবেই মৃত্যু হয়। আল বাগদাদি ও তার অনুসারীরা বর্বর সহিংসতার জন্য দায়ী। তাদের বর্বরতায় প্রাণ দিয়েছেন জেমস ফলি, স্টিভেন সটলফ, পিটার কেসিক এবং কেলা মুলারের মতো আমেরিকান জনগণ। আইসিস সন্ত্রাসী গোষ্ঠী আল বাগদাদির নির্দেশে প্রকাশ্যে 300 জনের মস্তক ছেদ করে, ইয়াজিদি সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালায় এবং হাজার হাজার আটককৃত যুদ্ধবন্দীদের হত্যা করে। আইসিসদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে আরও অনেক কিছুই করার প্রয়োজন পড়বে। তবে আল বাগদাদির মৃত্যু যুদ্ধক্ষেত্র থেকে অপসারিত অন্যান্য বহু আইসিস নেতাদের জন্য দৃষ্টান্তের অবতারণা করেছে, যারা কখনই ঘৃণ্য বর্বরতা চালাতে পারবে না এবং উগ্রবাদী ইসলামী মতবাদও প্রচার করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আমেরিকানদের অব্যাহত অভিযান আল বাগদাদির মৃত্যুর মধ্যে দিয়ে প্রদর্শিত হল।
Oppress and murder innocent people should never sleep soundly, knowing that we will completely destroy them. These savage monsters will not escape their fate, and they will not escape the final judgment of God.
সন্ত্রাসী যারা নিরীহ জনগণকে দমন এবং হত্যা করে তারা কখনোই নিশ্চিন্তে ঘুমোতে পারবে না, কারণ তারা জানবে যে আমরা তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করব। হিংস্র এসব দানবেরা তাদের ভাগ্য ফেরাতে পারবে না। ঈশ্বরের চূড়ান্ত বিচার থেকে তারা রেহাই পাবে না। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আল বাগদাদের বিরুদ্ধে সফল অভিযান সিরিয়ায় আইসিসদের বিরুদ্ধে আমাদের অব্যাহত অভিযানের গুরুত্বকে তুলে ধরে এবং আইসিস গোষ্ঠী যেখানে থাকুক তাদের বিরুদ্ধে অভিযানে বিশ্ব কোয়ালিশনে আমাদের অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করার এবং সন্ত্রাসীদের পরাজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। কেনিয়ার কর্তৃপক্ষ মেয়েদের HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়ার ব্যাপক অভিযান শুরু করেছে। মেয়েদের জ্বরের মুখে ক্যান্সার হওয়ার একটি কারণ হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এ ব্যাপারে রয়্যাল ওম্বরের একটি রিপোর্ট শুনুন শেগুফতা নাসরিন কুইনের কাছে।
সম্প্রতি মোম্বাসায় আনুষ্ঠানিকভাবে HPV টিকা কার্যক্রম শুরু করা হয়। 10 বছর বয়সের মেয়েদের বিনা খরচে ওই টিকা দেয়া হবে। সে দেশে নিয়মিতভাবে যেসব টিকা দেয়া হয় এটি তারই একটা অংশ হবে। মেয়েদের দুবার ওই টিকা দেয়া হবে 6 মাসের ব্যবধানে। প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা HPV টিকা কার্যক্রম অভিযানকে রোগ প্রতিরোধে একটা মাইল ফলক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা,
Access to the HPV vaccine by our girls will lead to a reduction in the number of new cervical cancer cases and secure the lives of our daughters and our sisters.
আমাদের মেয়েরা HPV টিকা পেলে নতুন সার্ভিক্যাল ক্যান্সারের সংখ্যা হ্রাস পাবে এবং আমাদের মেয়েদের এবং বোনদের জীবন রক্ষা করা যাবে। এর অর্থ হচ্ছে আমাদের অল্পবয়সী মেয়ে যারা কিনা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের অকাল মৃত্যু থেকে রক্ষা করা যাবে।
কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এবছর টিকার বাবদ খরচ পড়বে প্রায় $77 লক্ষ। কেনিয়ায় জাতীয় টিকা কার্যক্রমের প্রধান ডক্টর কলিন্স টাবু কার্যক্রমের সুফলগুলো সম্পর্কে সাংবাদিকদের বলেন। ডক্টর কলিন্স টাবু:
So the introduction of HPV vaccine within our setup has potential to cut back the burden of cervical cancer by close to 70% if we achieve a good enough
coverage. আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় HPV কার্যক্রম অন্তর্ভুক্ত করার ফলে সার্ভিক্যাল ক্যান্সার প্রায় 70% কমানো যাবে। আমরা আশা করছি যে 80%কে আমরা টিকা দিতে পারব।
তিনি বলেন, কেনিয়াতে সার্ভিক্যাল ক্যান্সারের কারণে প্রতিদিন অন্তত 7 জন মহিলার মৃত্যু হয়। ডক্টর কলিন্স টাবু:
The human papilloma virus, the most common sexually transmitted disease with a prevalence of close to 50% within our borders, is responsible as a primary cause of more than 99% of all of the cervical cancers. There's a direct link, as we know today.
যৌন সংক্রামক রোগের অন্যতম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের সীমান্তের ভেতরে 50% ছড়াচ্ছে। যাদের সার্ভাইকাল ক্যান্সার হয় তাদের মধ্যে 99%ই তা হওয়ার কারণ হচ্ছে HPV। এই দুটোর মধ্যে একটা সরাসরি যোগাযোগ রয়েছে।
উগান্ডা, তানজানিয়া এবং রোয়ান্ডা সহ অন্তত 115টি দেশে নিয়মিতভাবে এই টিকা দেয়া হয়। টাবু বলেন, টিকা দেওয়ার কারণে রোয়ান্ডা সার্ভিক্যাল ক্যান্সার প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছে। কেনিয়া খুব ধীরে অগ্রসর হয়েছে, সম্ভবত টিকার নিরাপত্তা বিষয়ে বিতর্কের কারণে। এ দশকের গোড়ার দিকে কেনিয়ায় ক্যাথলিক চার্চ পোলিও টিকা কার্যক্রম বয়কট করার আহ্বান জানায়। ডক্টর কলিন্স টাবু:
It's a bit embarrassing that Kenya may be the last or second last East African country to introduce the vaccine that is supposed to protect our girls against cervical cancer. Is it something we should then continue discussing about and holding back? Is something we need to think about. Is the whole world wrong? Is it something we need more evidence even when we see the burden of cervical cancer going down?
এটা একটু বিব্রতকর যে কেনিয়া হচ্ছে সর্বশেষ বা দ্বিতীয় সর্বশেষ পূর্ব আফ্রিকান দেশ যারা এই টিকা দেওয়া শুরু করেছে, যে টিকা কিনা আমাদের মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সার থেকে রক্ষা করতে পারত। আমাদের এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন এবং কার্যক্রম স্থগিত রাখা। আমাদের এ বিষয়ে চিন্তা করা উচিত। পুরো বিশ্বই কি ভুল করছে? আমরা এখন দেখছি যে এইসব দেশে সার্ভিক্যাল ক্যান্সার হ্রাস পাচ্ছে, তখনও কি আমাদের আরও তথ্য প্রমাণের প্রয়োজন আছে?
HPV টিকা নিরাপদ নয়, প্রেসিডেন্ট কেনিয়াটা ওই দাবি নাকচ করে দেন। তিনি বলেন, বিজ্ঞানের বিরুদ্ধে আমাদের লড়া উচিত নয়।
বিষাক্ত ধোঁয়া প্রতিরোধে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে মালয়েশিয়ানদের মধ্যে একটা অস্পষ্ট ধারণা ও বিতর্ক রয়েছে। স্বাস্থ্য বিজ্ঞান পর্বে ডেভ গ্রুনবামের প্রতিবেদন শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের পরিবেশ যে বিষাক্ত ধোঁয়াতে ঢেকে গিয়েছিল মৌসুমি বৃষ্টিপাত হওয়ার ফলে এখন কিন্তু অনেকটা স্বস্তি পাওয়া গেছে। বায়ু দূষণ লক্ষ লক্ষ মানুষের জীবনকে ব্যাহত করছে এবং এই সমস্যাটি কতদিন বজায় থাকবে তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ার সর্ববৃহত্তম শহর কুয়ালালামপুর গত মাসে এতটাই ধোঁয়ায় ঢেকে গিয়েছিল যে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছিল যে বিষাক্ত ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে ট্যান লিং Chung Bolin.
We know that it's bad for the health, especially if you expose it for a long period of time. Yeah, you don't know what you're bringing in.
যদি আপনি এই বিষাক্ত ধোঁয়াযুক্ত পরিবেশে অনেকক্ষণ থাকেন তাহলে কিন্তু সেটি হবে আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। আপনি জানতেও পারবেন না যে কত ক্ষতিকারক পদার্থ আপনার শরীরে এবং বিশেষ করে হৃদযন্ত্রে ঢুকে যাচ্ছে। এই বিষয়ে মালয়েশিয়া পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকে নিথি নেসাদুরাই বলেন,
Visibility is horrible and there's also the pungent smell in the air because of all the burning. And it's very harmful to health because you have all this, you
know, এই বিষাক্ত ধোঁয়ার কারণে দৃশ্যমানতা এক ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থাৎ কিছুই চোখে দেখা যাচ্ছে না এবং নানান ধরনের জ্বলন্ত পদার্থ থাকার ফলে বাতাসে এক তীব্র গন্ধ রয়েছে। যেহেতু এর ফলে বাতাসে সূক্ষ্ম ক্ষতিকারক কণার উৎপত্তি হচ্ছে, সেগুলি নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এইসব ধোঁয়ার প্রধান উৎপত্তি হয়েছিল ইন্দোনেশিয়া থেকে, যেখানে গাছ লাগানোর জন্য জমি পরিষ্কার করতে গিয়ে আগুন লাগানো হয়েছিল। এখানকার কিছু কিছু বাগানের মালিক হলো অবশ্য মালয়েশিয়ার বিভিন্ন সংস্থা। যদিও এই ধরনের সমস্যা সমাধানের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলির অ্যাসোসিয়েশন অথবা আসিয়ান সংস্থাটির পক্ষ থেকে চুক্তি করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে কোন রকম সমস্যা সমাধানের জন্য প্রায় কিছুই করা হয়নি। এ বিষয়ে মালয়েশিয়া পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকে নিথি নেসাদুরাই আরো বলেন,
দি আসিয়ান ট্রান্স বাউন্ডারি হেজ এগ্রিমেন্ট হ্যাজ লার্জলি বিন আ কেস অফ ইউ নো বিং লাইক আ পেপার টাইগার।
এই আসিয়ান ট্রান্সবাউন্ডারি চুক্তিটি কাগজে কলমে অনেক কিছু লিখলেও তার প্রভাব পড়েছে কিন্তু খুব সামান্যই। মালয়েশিয়া নাগরিকদের প্রায় সবাই ফেস মাস্ক পরতেন এবং তাদের বাতাস এতটাই বিষাক্ত এবং দূষিত ছিল যে স্কুলগুলিকেও বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছিলেন যে অনেক মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধের জন্য প্রয়োজন কিন্তু অনেক বেড়ে গিয়েছে। মেডিক্লিনিক লি অ্যান্ড গো থেকে ডক্টর জসরিন কাউর জানিয়েছেন যে
there are a lot of upper respiratory tract infections coming along with this haze. More people are getting infections of the tonsils, infections of the pharynx and also
বাতাসে ধোঁয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের ক্ষেত্রে শ্বাসনালীর সংক্রমণ দেখা দিচ্ছে। বহু মানুষ টনসিলের আক্রমণ, গলদেশের আক্রমণ, এমনকি ফুসফুসের আক্রমণ থেকেও রেহাই পাচ্ছেন না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি এই সমস্যা মোকাবিলায় একে অপরের সঙ্গে সহযোগিতা করে আলোচনা করছেন। মালয়েশিয়া এমন একটি আইন প্রস্তাব করতে চলেছে যেখানে বিদেশি মাটিতে আগুন লাগালে মালয়েশিয়ার সংস্থাগুলিকে যথেষ্ট শাস্তি দেওয়া হবে। এ সম্পর্কে নিথি নিসাদুরাই আরো বলেন,
So by having such a law in Malaysia, it enables the Malaysian government to take action against a Malaysian company or...
এই আইন মালয়েশিয়া সরকারকে বিদেশের মাটিতে দূষণের কারণে মালয়েশিয়ার একটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহায্য করবে এবং যদি এই কারণে কাউকে শাস্তি দান করা হয় তবে অন্যরাও এর থেকে অনেক শিক্ষা পাবে এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিবেশ বিষয়ক কর্মীরা এই প্রস্তাবগুলিকে যথেষ্ট প্রশংসা করেছেন এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু আরো সহযোগিতার প্রয়োজন অনুভব করা যাচ্ছে। এই বিষয়ে নিথি নেসাদুরাই আরো বলেন,
That is the federal government, the state governments and the local governments in partnership with the corporations in particular
যেটা দরকার সেটা হলো দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং যে কোনো স্থানীয় সরকারের সাথে বিভিন্ন ধরনের কর্পোরেশন অথবা সংস্থার একটি অংশীদারিত্ব, বিশেষ করে বৃহৎ বৃক্ষরোপণ সংস্থা, বিভিন্ন সম্প্রদায় এবং নাগরিক সমাজগুলিকে তদারকি গোষ্ঠী হিসেবে কাজ করতে হবে এবং তার জন্য সকলকে একত্রিত হওয়া অত্যন্ত দরকার। প্রায় প্রতি বছরই এই বিষাক্ত ধোঁয়া মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর এবং অন্যান্য শহর ঢেকে ফেলে, তবে কর্মকর্তারা বলছেন যে 2015 সালের পর থেকে এই বছরটিতে সব থেকে খারাপ অবস্থা হয়েছিল। সুতরাং সামনে যে বিপদ আসছে সেগুলো কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি, তবে এটাই এখনো পরিষ্কার নয় যে এই বিষাক্ত ধোঁয়া ঠেকাতে কোনো রকম কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে কিনা।
এবারে রবিবার শুরু ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় সরকার কবিরউদ্দিন।
শুরু করছি রবিবার শরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। সাধারণভাবে স্বীকৃত তত্ত্ব, সাধারণভাবে জ্ঞাত পটভূমি মোতাবেক বসতি গড়তে বা এসে বসতি গড়েছিলেন যে পূর্বপুরুষের দল, এসেছিলেন তারা আজকের আমেরিকায় ইউরেশিয়া থেকে বেরিঙ্গিয়া বা বেরিঙ্গিয়া জলভাগ পেরিয়ে, বর্তমানে যেটা কিনা দুই মহাদেশবর্তী সংযোগ জলভাগ বেরিং প্রণালী নামে পরিচিত। আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্ত দেশে অবস্থিত ফ্লোরিডায় এসে হাজির হয়েছিলেন স্পেন থেকে দখলদার বিজয় পুরুষ পন্স দ্য লিয়ঁ 1513 খ্রিস্টাব্দে। পরবর্তীতে পন্স দ্য লিয়ঁ দ্বিতীয়বার ফিরে এসেছিলেন, এবার 1521 সালে উপনিবেশ গড়বার লক্ষ্য নিয়ে, কিন্তু কালুসা জনগোষ্ঠীর প্রচণ্ড প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। মেফ্লাওয়ার নৌযানে চড়ে বিলেতের প্লিমাথ থেকে ছোট্ট যে একটি দল উত্তর আমেরিকায় বসতি গড়তে এসেছিলেন বিলেত থেকে, তাঁরা খ্রিস্ট ধর্মাবলম্বী তীর্থযাত্রী দল রূপে চিহ্নিত ইতিহাসে। কিন্তু এরাই যে প্রথম দল বাইরে থেকে আগত বা এরাই যে এদেশে নতুন আবিষ্কর্তা তাও কিন্তু নয়। কিন্তু ওই মেফ্লাওয়ারের 102 সংখ্যক আরোহী এবং আনুমানিক জনাতিরিশ নাবিকে যে পরবর্তীতে এদেশের ইতিহাস গড়ে তোলেন 1620 খ্রিস্টাব্দের সেই তীব্র শীতের মৌসুমে, সেটা মালুম হয়নি মোটে যখন আজকের ম্যাসাচুসেটসের প্লিমাথে এসে ভিড়েছিলেন তারা। এরপরের ইতিহাস সংক্ষেপে এটাই যে ধীরে ধীরে আদিবাসী ইন্ডিয়ানদের সঙ্গে প্রথম বন্ধুত্ব এবং তারপর ঝগড়া ফাসাদ এবং ক্রমান্বয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে যারা এদেশে প্রভুত্ব কায়েম করে, আজকের আমেরিকার 33 কোটি জনগোষ্ঠীর একটা অংশ সেই তারাও। আর এদেশের আদিবাসী যারা, তাঁদের স্মরণে, তাঁদের ঐতিহ্য ধরে রাখার তাগিদে আজ যে একটা মিউজিয়াম খাড়া হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের সামনে, ওয়াশিংটন মলের ধারে, ভয়েস অফ আমেরিকা ভবনের সামনাসামনি প্রায়, সেটি পরিচিত আমেরিকান ইন্ডিয়ান মিউজিয়াম, স্মিথসোনিয়ান মিউজিয়াম জোটের অন্যতম অংশ একটি। তবে আমেরিকান ইন্ডিয়ানদের সম্পর্কে জানতে হলে, তাদের ইতিহাস পরখ করতে চাইলে 9 মাইলের একটা পরিদর্শন ফেরা নিতে হবে, যে ফেরার মধ্যে দিয়ে যে ট্যুর দেখাতে পারবে আদিবাসী আমেরিকানদের ঐতিহ্য, তাঁদের সেই গৌরবোজ্জ্বল দিনগুলোর কথিত বলা না বলা অনেক কথা, অনেক ইতিহাস, যা নিয়ে যাবে ওয়াশিংটন ডিসির চারধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা 9 মাইল পরিসরে নানান ঐতিহ্যবাহী আদিবাসী আমেরিকান ইন্ডিয়ানদের অতীত দিনের স্মৃতি, পুরনো সব জীবন গাথা। মারিয়া বাস্টাসের বয়স যখন মাত্রই 10 বছর, সেই তখন তাদের ক্যালিফোর্নিয়া বাসভবনে বাবা মা কিছু বন্ধুবান্ধবকে আমন্ত্রণ জানিয়েছিলেন নৈশভোজে। ভোজে যথারীতি লাল সুরা রেড ওয়াইন পরিবেশন করা হয়েছিল। আমন্ত্রিতরা ভোজ শেষে যখন ডাইনিং রুম ছেড়ে আবার বসার ঘরে গিয়েছিলেন, সেই তখনই কিশোর বয়সী বাস্টাসের সুযোগ হয়েছিল বাবার ওয়াইন গ্লাসে একটুখানি রেড ওয়াইনের তলানি চেখে দেখবার। নেহায়েতই কৌতূহলের বশবর্তী মারিয়া ওই তলানিটুকু চেখে দেখেছিলেন। ওই সেটাই ছিল ওয়াইনের সঙ্গে তার প্রথম সংযোগ। পরবর্তীতে বহুবার বড় হয়ে পার্টিতে, অবসরে, কখনো কখনো ওয়াইন পান হয়েছিল তার অনেকবারই, কিন্তু এই ওয়াইনই যে পরবর্তীতে তার পেশায় সামিল হবে এটা কখনোই ভাবেননি মারিয়া। ভবিতব্যই হবে বা। এখন মারিয়া ওয়াশিংটন ডিসির একটা জমকালো অভিজাত দামি রেস্তোরাঁয় ওয়াইন ডিরেক্টরের পদে কাজ করেন। এই ওয়াইন ডিরেক্টর পদে চাকরির সুবাদে বিশ্বের প্রধান প্রধান ওয়াইন উৎপাদনকারী দেশ সফর করেন মারিয়া, নানান পদের নানান স্বাদের ওয়াইন পরখ করে দেখেন এবং পছন্দসই ওয়াইন রেস্তোরাঁর নামি দামি খরিদ্দারদের জন্য কিনবার অর্ডার দেন মারিয়া। শুধু তাই নয়, সপ্তাহে কয়েক ঘন্টা করে ওয়াইন সম্পর্কে রেস্তোরাঁর কর্মচারীদের জ্ঞানদান কল্পে আয়োজিত ক্লাসে নানান খুঁটিনাটি বাতলাতে লেকচারও দেন মারিয়া। আর এসব কিছু করে বেশ মোটা অঙ্কের একটা পারিশ্রমিকও লাভ করেন মারিয়া বাস্টাস। কে জানত কিশোর বয়সের সেই কৌতূহলী ওয়াইন চাখা পরবর্তী জীবনে এমনিভাবে উপার্জন খাতে ফুলে ফলে বিকশিত হবে। ভবিতব্য আর কাকে বলে। কোনো নামি দামি হোটেল রেস্তোরাঁর শেফ আজকের দুনিয়ায়, তা সে ছোট বড় স্বল্পবিত্ত বা বিত্তশালী যে কোনো দেশই হোক না কেন, চারটিখানি কোনো ব্যাপার নয়। এদের চাহিদা তো আছে বিস্তর বটেই, সে সঙ্গে পারিশ্রমিকও পান এরা পেল্লাই অঙ্কের অর্থে। কিন্তু এই এরাও যে আমাদের 8-10 জনের মতো সাধারণ সব খাবারের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন সেটা অনেকেরই বোধ হয় জানা নেই। আমরা যেমন অনেকেই সাধারণ সব খাবার দাবারের প্রতি আকৃষ্ট হই, পোলাও কোরমা বা কাচ্চি বিরিয়ানি ছেড়ে, যেমন বিশেষ করে পয়লা বৈশাখের দিনে যেভাবে আমরা ঘটা করে পান্তা খাই, শুটকি দেখে জিভে যেরকম পানি আসে আমাদের, মোচা ঘণ্ট বা কাচকি মাছ দেখে বা চাপা ভর্তার কথা শুনেই যেমন জিভ ভিজে যায় জলে, তেমনিভাবে ওই নামি দামি রন্ধনশৈলীর রূপকার শেফদেরও সাধারণ সব খাবার দাবারের প্রতি আকৃষ্ট হতে দেখা যায়। এর সঙ্গে অনেকে যেমন মনে করেন অতীত দিনের স্মৃতি রোমন্থনেরও একটা গ্রন্থি থেকে থাকতেও পারে। সে যাই হোক, বিশ্বমানের এক শেফ নিজে খাবার জন্য পছন্দ করেন ফাইভ গাইজের ডাবল চিজ বার্গার, আর এক উঁচু দরের শেফের পছন্দ সেভেন ইলেভেনের হটডগ। শেফ হায়দার কারুমের পছন্দ নিজ খাবার জন্যে ম্যাকডোনাল্ডের কোয়ার্টার পাউন্ডার, কেউ বা আবার পছন্দ করেন চীনা খাবার, কারো আবার পছন্দ থাই ফুড, কেউ আবার মুড়ি ঘণ্ট পেলে বর্তে যান। পছন্দ বলে কথা, কার কখন কি মনে ধরে যায়, কে কিভাবে কি পেলে বর্তে যায়, তার কি কোনো ব্যাকরণ আছে, না পছন্দের ব্যাপারটার চুলচেরা কোনো বিশ্লেষণ করা যায় কোনোভাবে, হরফ করে বলতে পারে কোন জনা। রবিভাষরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এবারে আসুন প্রিয়াঙ্গনের খবর শোনা যাক সঞ্জনা ফিরোজের কাছে।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের খেলার খবরে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ক্রিকেট গত বেশ কিছুদিন ধরেই তুমুল আলোচনার মধ্যে রয়েছে, আর সেই আলোচনার মধ্যেই আজকে ভারতের দিল্লিতে হচ্ছে প্রথম টেস্ট, প্রথম টি টোয়েন্টি। আর এই মুহূর্তের স্কোর যেটি, সেটি হচ্ছে 3 উইকেটে 115। তো এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে সুব্রত ববি, উনি সিনিয়র ক্রীড়া সাংবাদিক এনটিভির, এবং আরও আমাদের সঙ্গে যোগ দেবেন ভারতের কলকাতা থেকে জয়ন্ত চক্রবর্তী, তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। সুব্রত বাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে। সুব্রত বাবু, আপনি জি, তো এই মুহূর্তে আমি যে স্কোর দেখতে পাচ্ছি তা হলো 3 উইকেটে 116 রান করেছে বাংলাদেশ, এবং এখনো বেশ খানিকটা রয়েছে, মানে যেটা বলা হচ্ছে যে 16 বল বাকি রয়েছে এবং 33 রান নিতে হবে। আপনার কি মনে হচ্ছে কি হতে পারে
এই মুহূর্তে? কিন্তু উজ্জ্বল চাহালের বলে একটা সুইচ ক্লক করেছিলেন মুশফিকুর রহিম, এবং ইজি ক্যাচটি ফেলে দিয়েছেন আপনার কুণাল পান্ডেয়া, এবং 4 রান হয়ে গেছে কিন্তু বাংলাদেশের। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে যে খেলাটা আসলে খুব রোমাঞ্চকর একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং নার্ভের যে জায়গাটা এখন যারা শক্ত হাতে এটাকে হ্যান্ডেল করতে পারবে ম্যাচটা তারাই জিতবে। সেক্ষেত্রে বাংলাদেশ অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গাটায় বাংলাদেশ ইন্ডিয়ান দলের যে বোলিং লাইন আপ আজকে খেলছে তারা খানিকটা ইনএক্সপিরিয়েন্স আপনার বলতে হবে, কারণ জানেন যে এই দলে আপনার ভুবনেশ্বর, জসপ্রীত বুমরা, বুমরা এরা কেউ নেই। সুতরাং এই আনএক্সপিরিয়েন্স বোলিং লাইনের বিপক্ষে এই মুহূর্তে বাংলাদেশের যে সেরা যে ব্যাটিং লাইন আপ বলতে যদি আমরা বলি, সেরা 4 ব্যাটসম্যানের 2 জন কিন্তু উইকেটে রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক এবং হচ্ছে মুশফিকুর রহিম। সুতরাং যেটি বলবো যে নার্ভের বিষয়টি এখানে মুখ্য হয়ে থাকবে, কারণ জানি আমরা এর আগেও বেশ কয়েকটি ম্যাচে আমরা ভারতের বিপক্ষে এরকম শেষ প্রান্তে গিয়েও খেলাটাকে ক্লোজে নিয়েও কিন্তু আমরা ফিনিশ করতে পারিনি। সুতরাং সেই বিষয়টিও কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যারা ব্যাটিং করছেন তাদের ভিতরে নিশ্চয়ই কাজ করছে।
খেলার শুরুতে কিন্তু জি সুব্রত বাবু, খেলার শুরুতে যেটা আমরা রোহিত শর্মার কাছ থেকে জানতে পেরেছি, রোহিত শর্মা কিন্তু বলেছেন যে তিনি বাংলাদেশ টিমকে কিন্তু খুব একটা সেভাবে দেখছেন না, খাটো করে দেখছেন না। তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ টিম গত কয়েক বছরে কিন্তু অনেক ম্যাচিওর হয়েছে, তারা কিন্তু খুব পাকা খেলোয়াড় রয়েছে, এবার মানে খেলোয়াড়ের মতো তার প্রতিটা খেলোয়াড় খেলছেন, এবং তিনি বলছেন যে কোনো টিমকে তারা বিট করতে পারে কিন্তু মানে আপসেটিং পর্যায়ে সেরকম নিতে পারেন না। এবং রোহিত শর্মা যিনি ক্যাপ্টেন ভারতের, তিনি যখন এই ধরনের কথা বলছেন সেরকম আত্মবিশ্বাস নিয়ে যে বাংলাদেশ টিমকে তিনি সেভাবেই দেখছেন, খুব স্ট্রং একটি প্রতিপক্ষ হিসেবে দেখছেন, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মনোবল, বাংলাদেশ টিমের মনোবল, যেটাকে বলা অনেকেই বলছেন যে সাকিব আল হাসানের এই ঘটনার পরে সেটির একটি প্রভাব তো পড়ে থাকতে পারে, আর মাহমুদুল্লাহ রিয়াদের দল নেতৃত্বে এই টি টোয়েন্টির যে ম্যাচগুলো, সেই পরিসংখ্যানে দেখা গেছে যে একটি মাত্র টি টোয়েন্টি সিরিজ তারা জিতেছেন, তো এই সমস্ত কিছু মিলিয়ে আপনার কি মনে হয়?
আমি একটু ম্যাচের আপডেটটা দিতে চাই। 12 বলে কিন্তু বাংলাদেশের আর 22 রান দরকার, শেষ বলটাতে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একটা বাউন্ডারি মেরেছে। এবং যেটি বলছিলেন সাকিব আল হাসানের কথা বলছিলেন, ডেফিনেটলি আসলে সাকিব আল হাসান তামিমকে ছাড়া এর আগে বাংলাদেশ কখনো খেলেনি, বিষয়টি তেমন নয়। সাকিব তামিমকে ছাড়া খেলেছে এবং জিতেছে, কিন্তু এইবার সাকিবের না থাকাটার বিষয়টা কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপট, কারণ জানেন যে তিনি এক ধরনের নিষেধাজ্ঞায় পড়েছেন, এবং এই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেটও কিন্তু এক ধরনের, গত 21 অক্টোবরের যে ক্রিকেটাররা যে স্ট্রাইক করলো এবং তারপরও বর্তীতে গত কয়েকদিন আগে সাকিব আল হাসান নিষিদ্ধ হলো, এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপরে কিন্তু বড় রকমের একটা প্রেশার। সেই প্রেশার সেই সঙ্গে হচ্ছে বাংলাদেশ খেলতে গিয়েছে ভারতের মাটিতে। এই সামগ্রিকতাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কিন্তু আসলে বাংলাদেশের জন্য আসলে খুব বড় একটি চ্যালেঞ্জই কিন্তু রয়েছে। সেই চ্যালেঞ্জটার পথে বাংলাদেশ আমরা আশা করি একটা ভালো ফলাফল আনতে পারে 12 বলে, যেখানে 22 রান দরকার। এবং যেটি বলছিলাম যে বাংলাদেশের জন্য এটা বড় সুযোগ, শেষ 2 ওভার বাকি, 2 ওভার করবেন হয়তো খলিল, আমরা এখন তাকে বোলিং।
সুব্রতবাবু, জয়ন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তো যেহেতু ভারতের মাটিতে খেলা হচ্ছে আমি একটু ওনার কাছ থেকে জানতে চাইবো যে ভারতের দর্শকরা তারা কিভাবে দেখছেন যে বাংলাদেশের ক্রিকেটে এই ধরনের যে ঘটনা ঘটলো তারা কি মনে করছেন। জয়ন্ত চক্রবর্তী, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে, তার কারণ আজকে সারাদিন ধরে এই খেলাটিকে কেন্দ্র করে একটা দোলাচল ছিল। দিল্লির কুখ্যাত স্মক খেলাটিকে শুরু করতে দেবে কিনা তাই নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হয়েছিল, মাস্ক পেশাওয়ারা প্র্যাকটিস করেছিলেন, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে স্মকটা বোধহয় ভারতীয় শিবিরকে ছেয়ে ফেলেছে। এই কারণে যে ভারতীয় দল বাংলাদেশের কাছে টি টোয়েন্টি ম্যাচটিতে হারতে বসেছে, এই কারণেই বলছি যে ক্রিকেটের শেষ বল না হওয়া পর্যন্ত শেষ কথা বলা যায় না, কিন্তু যে পারফরমেন্স খেলছে বাংলাদেশ দলকে আত্মপ্রত্যয় নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, তাতে মনে হয় জয়ের পাথর তারা সংগ্রহ করে নিতে পারবে, এবং যে ব্যাটসম্যানরা রয়েছেন তারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে খেলছেন। শেষ বল না হওয়া পর্যন্ত না বলা যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশ ড্রাইভার সিটে। একটু আগেই বলছিলেন যে সাকিবুল হাসানের না থাকাটা, আমার মনে হয় এটা একটা বাংলাদেশ দলের ক্ষেত্রে চ্যালেঞ্জের ব্যাপারও রয়েছে, এবং সেই চ্যালেঞ্জটা তারা বোধ হয় নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন ব্যাটে বলে। বাংলাদেশ দল সম্পর্কে ভারতীয়রা একটু সমীহ করে, রোহিত শর্মা বলেছেন তিনি বাংলাদেশ দলটিকে মোটেই খাটো করে দেখছেন না, সঠিকই বলেছেন, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে এবং তারা কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো প্রতিশ্রুতি রাখছে।
এই যে আপনি বললেন যে বায়ু দূষণের ব্যাপারটি, স্মগের ব্যাপারটি, এটি কিন্তু আমরা যেখানে দেখছিলাম বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে এটি হয়তো পথে মানে একটি রোধক হয়ে দাঁড়াতে পারে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে না, ভালোই দুদলই মোটামুটি ওই সমস্যাটি কাটিয়ে উঠেছেন, কিন্তু তার আগ দিয়ে কিন্তু বলা হচ্ছিল যে, এবং প্রচুর মানুষ কিন্তু এই শ্বাস প্রশ্বাসজনিত রোগে কিন্তু ভুগছেন, ডাক্তাররা এই নিয়ে কথা বলছেন। তো জয়ন্ত, আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে দুই দলের প্লেয়াররা যে এই বায়ু দূষণের মধ্যে যে খেলে যাচ্ছেন, এতে কোনো সমস্যা কি হতে পারে তাদের স্বাস্থ্যজনিত?
না, তারা যথেষ্ট প্রোটেকশন নিয়েছেন, এবং ঠিক বৃষ্টি হওয়ার জন্য খেলার ঠিক আগে এই স্মগের ব্যাপারটা একটু ভয়াবহ হয়েছিল, কিন্তু এখন আকাশ নির্মল হয়ে গেছে এবং যত সন্ধ্যের অন্ধকার নেমেছে তত আকাশ পরিষ্কার হয়েছে, স্মগের ব্যাপারটি নেই। তবে এটি নিঃসন্দেহে দলের খেলোয়াড়দের ফুসফুসের পক্ষে ক্ষতিকারক, তবে প্র্যাকটিসে তারা যথেষ্ট প্রোটেকশন নিয়েছেন, এবং আজকে যখন ম্যাচের আগে প্র্যাকটিস করছিলেন সেই সময় দু দলের খেলোয়াড়দের আমরা মাস্ক ব্যবহার করতে দেখেছি। এটা আন্তর্জাতিক ক্রিকেটের বিরল ঘটনা, কিন্তু দুটি দলই যে নিজেদের অধিগত বিদ্যা তার সত্ত্বেও উজাড় করে দিচ্ছে তার প্রমাণ কিন্তু এই মুহূর্তে রয়েছে দিল্লির এই আরএনজিটি স্টেডিয়ামে।
আমি আবার একটু সুব্রত বাবির কাছে যেতে চাইবো সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে। ববিয়া, সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে আপনার কাছে যেটা জানতে চাইবো যে ক্রিকেট কমিউনিটির অনেকেই, সাবেক ক্রিকেটাররা অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায়, এই ধরনের কোডে তারা পড়েছেন, তাদের ক্রিকেট ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেকেই মন্তব্য করছেন যে এটি এক ধরনের পাতা ফাঁদ, এরকম ফাঁদে অনেকেই পড়ে অনেকেই অনেক কিছু হারিয়েছেন, তো তাদের মন্তব্য ধরে আপনার কি মনে হচ্ছে?
আসলে এটি দুটি বিষয় সামনে আসছে। একটি বিষয় হচ্ছে যে সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি বিশ্বের সব ধরনের, বিশেষ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট গুলি আছে, সব ধরনের ক্রিকেটে, সব ফ্রাঞ্চাইজি ক্রিকেট গুলিতে খেলেন এবং তিনি হিউজ এক্সপিরিয়েন্স তার ক্রিকেট ক্যারিয়ার 12 বছরের উপরে, এবং তিনি আইসিসির এই এন্টি করাপশন ইউনিটের যে বিভিন্ন যে ক্লাস সেই জায়গাগুলিতেও তিনি ছিলেন। যেটি বিষয় সেটি হচ্ছে যে তিনি একবার নয় তিনবার তার কাছে প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব গুলি তিনি কেন জানাননি আসলে আইসিসির কাছে, সেই ব্যাখ্যাটা আসলে তার মুখ থেকে না জানা পর্যন্ত আমাদের জন্য বলা দূরহ। আর এর সঙ্গে আরেকটি বিষয় যেটি বলতে হয় সেটি হচ্ছে যে পজিটিভলি যদি আমরা দেখি যে তিনবার প্রস্তাব পাওয়ার পরও কিন্তু তিনি অনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত হননি, বা তাকে দিয়ে কিন্তু যে বুকি বা জুয়ারি সেই কাজটি কিন্তু করাতে পারেনি। তবে অবশ্যই সাকিব আল হাসান বড় ভুল করেছেন, সেই ভুলের মাশুলটা শুধু তাকেই না গোটা বাংলাদেশকে কিন্তু দিতে হচ্ছে। এবং এমন একটা প্রেক্ষাপটের সময় এই সব ঘটনাগুলি ঘটেছে যেটিকে কাকতালীয় বলতে হবে, কিন্তু এই কাকতালীয় বিষয়টিকে সঙ্গে যারা সাধারণ দর্শক, যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন, যারা বাংলাদেশের ক্রিকেট লাভার, তারা কিন্তু এটিকে আপনার এক ধরনের ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছেন। এদিক দিয়ে যেই ম্যাচটি চলছিল সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ একদম জয়ের দ্বার প্রান্তেই চলে এসছে বলা যায়, 6 বলে কিন্তু বাংলাদেশের শেষ ওভারে, যেটার জন্য
জি একটু আগে জয়ন্ত চক্রবর্তী যেটা বলছিলেন যে টি-20 খুবই মানে একেবারে টার্ন অ্যারাউন্ড করতে পারে ম্যাচ যে কোনো সময়, আমরা তার একটা দেখতে পাচ্ছি, একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে 6 বলে 4 রান দরকার বাংলাদেশের এই ম্যাচ জেতার জন্য। তো ববি আপনি যেটা বলছিলেন এই যে সাকিব আল হাসানকে ছাড়া আজকের যে খেলা অনুষ্ঠিত হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে, এটা কি মাহমুদুল্লাহ রিয়াদের ওপরেও কিন্তু একটা বাড়তি চাপ যে সাকিব আল হাসান যিনি অলরাউন্ডার একজন? জি
সঞ্জনা, বিষয়টা আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু যে কয়েকবার ক্যাপ্টেন্সি করেছেন তিনি কিন্তু এরকম আপৎকালীন ক্যাপ্টেন হিসেবে কিন্তু লাইক রোহিত শর্মার মতো তাকে যেতে হয়েছে। এবং আমি যেটি বলছিলাম এর আগেও বলেছি, সাকিব আল হাসান ধরে নিলাম ইঞ্জুরির কারণ ও ইঞ্জুরি হলেও কিন্তু তিনি মিস করতে পারতেন। বিষয়টি হচ্ছে যে সাকিব আল হাসানের অ্যাবসেন্স বিষয় না, যে প্রেক্ষাপটটা এখন দাঁড়িয়েছে, যে প্রেক্ষাপটে সাকিব আল হাসানকে বাংলাদেশ মিস করছে, সেই জিনিসটা কিন্তু হয়তো প্লেয়ারদের মধ্যে তাদেরকে আরেকটু অনুপ্রাণিত করার একটি বিষয় কাজ করতে পারে। এবং জানেন যে এই যে ক্রিকেটার এখন খেলছে তারাও কিন্তু ওই আন্দোলনের সময় সঙ্গে ছিলেন এবং বোর্ড থেকেও নানা রকমের এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল এবং তাদের উপর এক ধরনের প্রেশার ছিল, সুতরাং তারাও হয়তো মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের পণ করেছিলেন যে এই ম্যাচটা যে কোনো করেই হোক জেতা যায় কিনা। এবং আজকে আমরা দেখলাম বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কথা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতকে যদি কেউ হারাতে পারে সেটি বাংলাদেশই পারে, আমরা সেরকম একটি ক্ষণের সামনে দাঁড়িয়ে এখন আসলে সেই জিনিসটা হয় কিনা।
সুব্রতবাবু আপনার কাছে আরেকটি জিনিস, আরেকটি খবর জানতে চাইবো, সেটি হলো যে বিসিবি নেতৃত্ব নিয়ে আমরা অনেক ধরনের কথাবার্তা শুনছিলাম, তো সেই সম্পর্কে আপনার কাছে কোনো খবর আছে কি যে কোনো ধরনের রদবদল কি আমরা এরকম শুনছিলাম কিছু কথাবার্তা, তো এরকম কি কোনো কিছু আপনার জানা আছে?
এখনো পর্যন্ত আসলে যেটি আপনি মিন করতে চাচ্ছেন, গতকাল এবং বিশেষ করে মানে নাজমুল হাসান পাপন বোর্ড থেকে সরে যাচ্ছেন এরকম একটি গুঞ্জন চারপাশে শোনা গিয়েছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত নিশ্চয়ই গুঞ্জনই, কারণ এই বিষয়টি রেইজ হওয়ার আরেকটি কারণ যে বাংলাদেশের যে শুদ্ধি অভিযান চলছে, সেই শুদ্ধি অভিযানে আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক তিনি কিন্তু আটক হয়েছেন এবং আরো বোর্ডকর্তারা অনেকেই হয়তো এই শুদ্ধি অভিযানে গোয়েন্দা বাহিনী নজরে রয়েছেন। এই সামগ্রিক প্রেক্ষাপট এবং এর সঙ্গে যেটি হচ্ছে বাংলাদেশের এই আন্দোলন এবং পাবলিক সেন্টিমেন্ট এগেনস্ট দা বিসিবি, এই সামগ্রিকতা মিলিয়ে কিন্তু এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু নাজমুল হাসান পাপন সরে দাঁড়াচ্ছেন বোর্ড সভাপতির পদ থেকে সেটি এখন পর্যন্ত নিশ্চয়ই গুঞ্জন।
সুব্রতবাবু সামাজিক মাধ্যমে কোনো কোনো সাবেক ক্রিকেটাররা কিন্তু বিসিবির কিছু কি রোলগুলোতে কিন্তু তারা চেঞ্জ চাচ্ছেন, তারা চেঞ্জের কথা বলেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ ক্রিকেটকে যদি তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হয়, তাকে যদি এই ধরনের সাকিব আল হাসান যে ধরনের সমস্যায় পড়লেন, যে ধরনের এই ম্যাচ ফিক্সিং এর বিষয়ে যেরকম বুকির ব্যাপারে উনি যেরকম সমস্যায় পড়লেন, এখান থেকে যদি বাংলাদেশ টিমকে যদি বের করে নিয়ে আসতে হয় তাহলে তারা বলছেন বিসিবির বোর্ডে কিছু পরিবর্তন প্রয়োজন।
সাজানা, আসলে যেটি বিষয় যে এটি ঠিক যে সর্ষের মধ্যে ভূত রয়েছে, আমাদের বিসিবিতে কিন্তু নানা রকমের দুর্নীতি অনিয়ম রয়েছে, যে কারণে আমাদের ক্রিকেটাররাও অনেক সময় অনেক অনিয়ম করেছে, সেই বিষয়গুলিতে ছাড় দিয়েছে। আমরা যদি স্পেসিফিক সাকিব আল হাসানের কথাই বলি, তিনি কিন্তু বিনা অনুমতিতে আপনার গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করতে পারেন না, কিংবা এর আগেও তিনি অনেকগুলি নিয়ম ভঙ্গ করেছেন। বাংলাদেশ দল যখন বিশ্বকাপে খেলতে যাবে, দলের যে ফটো সেশন সেই ফটো সেশনে থাকেননি, এবং অন্যান্য প্লেয়ারদেরও সঙ্গে অনেক জায়গায় কিন্তু বাংলাদেশ স্যাক্রিফাইস করেছে, বিকজ কারণ তাদের ভেতরেও অনেক রকমের দুর্বলতা আছে। বাংলাদেশের যে ক্রিকেট যে স্ট্রাইকটি হলো সেখানে যে প্রথমভাবে যে এগারো দফা দাবি তোলা হলো, দাবিটি যে প্রক্রিয়ায় তোলা হয়েছে সেই প্রক্রিয়াতে নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই এগারোটা দাবি কিন্তু ম্যাক্সিমাম দাবিগুলি কিন্তু যৌক্তিক, এবং এই দাবিগুলি যৌক্তিক তার মানে হচ্ছে এতদিন ঠিকভাবে আপনার পূরণ করা হয়নি, করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুতরাং সেই জায়গা থেকে যারা সাবেক ক্রিকেটাররা আছে তারা কিন্তু অবশ্যই চাইতে পারে যে যে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডে যারা থাকবেন তারা যেন একদম পরিপূর্ণভাবে
থাকেন, এবং জি
বাংলাদেশ
জিতে গেছে আজকের টেস্ট, জি টি টোয়েন্টি বাংলাদেশ জিতে
ভারতকে হারালো।
জি সুব্রত বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং জয়ন্ত চক্রবর্তী তিনি লাইন কেটে গেছিল, তাকে আমরা যোগাযোগ করতে পারিনি, তবে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে প্রথমেই বাংলাদেশ এবং ভারতের টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জেতার খবরটি দিয়ে শুরু করছি। ইতিমধ্যে সঞ্জনা জানিয়েছেন বাংলাদেশ জিতেছে। এবার বিশ্ব সংবাদ পড়ছি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটিরেস রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারকে এই সংকট নিরসনে দায়িত্ব নিয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ এশিয়ান দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় থাইল্যান্ডে তিনি এই আহ্বান জানিয়েছেন। এদিকে রোহিঙ্গাদেরকে ভাষান্তরের স্থানান্তরের বিষয়টিতে জাতিসংঘ সম্মতি না পাওয়ায় অনিশ্চিত বলে জানিয়েছে বাংলাদেশ। এপির খবরে বলা হয়েছে, কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে গাদাগাদি করে থাকা রোহিঙ্গাদের মধ্যে হতে 1,00,000 রোহিঙ্গা ভাষান্তরের স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাষান্তরে যেতে রাজি হয়েছিল। 3,500 রোহিঙ্গা নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভাষান্তরে যাবার কথা ছিল, কিন্তু জাতিসংঘ সম্মতি না দেয়ায় তা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। ইরাকে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে দেশের প্রধান সড়কগুলো অচল হয়ে পড়েছে। রাজনীতিতে পরিবর্তন আনবার দাবিতে ইরাকিদের সরকার বিরোধী বিক্ষোভে বাগদাদ সহ বড় শহরগুলোতে রোববার স্কুল ও সরকারি অফিস আদালত বন্ধ থাকে। প্রতিবাদকারীদের সমাবেশে পুলিশি অভিযানের প্রতিবাদে শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। তবে ইরাকের এই সরকার বিরোধী প্রতিবাদ সমাবেশের কোনো সুনির্দিষ্ট নেতা নেই এবং তারা খুব বেশি সংগঠিত নন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উত্তর সিরিয়ার সীমান্ত শহর তাল আবায়াদে শনিবার এক মার্কেটের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছে। সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি লক্ষ্য করে ওই হামলা করা হয়। কেউ এর দায় স্বীকার করেনি। ওয়াইপিজি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF কে সহায়তা করে আসছিল। তুরস্ক ওয়াইপিজি কে সন্ত্রাসী বললেও যুক্তরাষ্ট্র IS দমনে ওয়াইপিজি কে মিত্রই মনে করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার পাকিস্তানি। ইমরান খানকে বেআইনি শাসক আখ্যা দিয়ে গত মাসে ইসলামপন্থী নেতা মাওলানা ফজলুর রহমান এক সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন। ইমরান খান বলেছেন তিনি পদত্যাগ করবেন না। লেবাননের প্রেসিডেন্টের পক্ষে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছেন। বৈরুতে মিশেল অনের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে রবিবার হাজার হাজার মানুষ সমাবেশ করে। হংকংয়ের গণতন্ত্রকামীরা শনিবার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবার সময় সাবওয়ে এবং সরকারি অফিস আদালত ভাঙচুর করে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
আমাদের বাংলা অনুষ্ঠান আজ এখানে শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক লাইভ সম্প্রচারে ছিলেন সফিউল আলম মাসুদ, আর প্রকৌশলে ছিলেন নেলসন লোপেজ। আগামী অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেন হিউসেন এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.